ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখনকার অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের জানিয়ে দিই। রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
অজ্ঞাত পরিচয়ে বন্দুকধারীদের গুলিতে আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত একজন বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন।
ওদিকে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত জানিয়েছেন,
সেপ্টেম্বরে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকলো শ্রমিক ইউনিয়নগুলি।
তবে গোড়াতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। ইরাকি সরকার বলেছে ইসলামিক স্টেটের দখলে থাকা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আনবার প্রদেশের রাজধানী রামাদি ইসলামিক স্টেট যোদ্ধারা দখল করে নেয়ার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই অভিযানের ঘোষণা দেয়া হয়। এদিকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বিবিসির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, কয়েকদিনের মধ্যেই তারা রামাদি শহরের পুনর্দখল নিতে পারবেন। রামাদির দখল নিতে ইসলামিক স্টেট যোদ্ধাদের সঙ্গে লড়তে ইরাকি বাহিনীর আন্তরিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার প্রশ্ন তোলার পর ইরাকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মিস্টার আবাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জঙ্গি মোকাবেলায় ইরাককে যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা দেওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ওক্লাহোমায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। হিউস্টন শহরে সোম এবং মঙ্গলবার 25 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকায় বন্যায় বহু মানুষ আটকে পড়েছে। টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের 37টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে মেক্সিকো সীমান্ত এলাকায় ঝড়ে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মালির রাজধানী বামাকোতে জঙ্গিদের গুলিতে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কর্মরত এক বাংলাদেশি সেনা নিহত হয়েছেন, এতে অপর এক বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে মালির রাজধানী বামাকোতে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30 শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি জিপে এই হামলার ঘটনা ঘটে। এতে সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন। আহত সিরাজ ইসলাম নামক একজন সৈনিক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সবসময় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর এই বর্বরোচিত হামলা বিশ্বের শান্তিকামী মানুষের উপর হামলারই নামান্তর। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মানব পাচারকারীদের দ্বারা পাচার হওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসী এবং শরণার্থী যাদেরকে সমুদ্রে ভাসমান ফেলে রাখা হয়েছে তাদের অবস্থান শনাক্ত করবার ব্যাপারে সহায়তা করতে তল্লাশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। ব্যাংকক যুক্তরাষ্ট্র দূতাবাস ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, মালয়েশিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তল্লাশি বিমান রবিবার থেকে কার্যক্রম শুরু করেছে। মানব পাচারের বিরুদ্ধে থাইল্যান্ড সরকারের এক অভিযানে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর থেকে হাজার হাজার শরণার্থী ও অভিবাসী অত্যাধিক মানুষ বোঝাই নৌকা থেকে উদ্ধার করা হয়। তাদের অধিকাংশই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশের দরিদ্র মানুষ। এদিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন তাদের দেশে আশ্রয় দেওয়া বাংলাদেশি অভিবাসীদের আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে পাঠানো শুরু হবে। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে, কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা তাদের সকল নাগরিককে দেশে ফিরিয়ে নেবে। আছে প্রদেশে 800 ও সুমাত্রায় 56 জন বাংলাদেশি রয়েছে বলে উল্লেখ করে তারা বলেছেন বাংলাদেশ সরকার তাদের কিভাবে ফেরত নেবেন সেটা তারাই ঠিক করবেন। কর্মকর্তারা জানান ইন্দোনেশিয়ায় আশ্রয় দেওয়া বাংলাদেশিদের কাগজপত্র তৈরি হচ্ছে এবং তা শেষ হলেই তাদের ফেরত পাঠানো শুরু হবে। এদিকে থাইল্যান্ডের সাথে মালয়েশিয়ার সীমান্তে মালয়েশিয়া পুলিশের ফরেন্সিক বিভাগ কবর থেকে কয়েক ডজন ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার উদ্ধার করেছে। ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে পুলিশ ধারণা করছে 2-3 সপ্তাহ আগে থাইল্যান্ডের সীমান্তে লাশ উদ্ধার হওয়ার পর মালয়েশিয়ার সীমান্তে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশিদের মানব পাচারকারীরা ঠিক ওই সময়টাতে হত্যা করে কবর দিয়েছে। তারা বলছে মৃতদেহগুলো 2-3 সপ্তাহ পুরনো। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী 6 জুন দুদিনের সফরে আসছেন ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সরকার ক্ষমতাসীন হবার পর এটি মোদির প্রথম ঢাকা সফর। এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মোদীর সফরসূচি প্রকাশ করা হয়। বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে সরকার আশা করছে। স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন বিলম্বিত ও তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে থাকায় মোদীর ঢাকা সফর বিলম্বিত হচ্ছিল। সম্প্রতি সীমানা চুক্তি বাস্তবায়নের পর ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এরই পটভূমিতে মোদীর ঢাকা সফরসূচি চূড়ান্ত করা হয়। তিস্তা চুক্তির ব্যাপারে অবশ্য এখনও কোনো দিক থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতেই তিস্তা চুক্তি সই হয়নি। এখনো তিনি তার আপত্তি জারি রেখেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ঢাকায় মোদীর আর কি কি কর্মসূচি রয়েছে তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্বের 1 বছর পার করেছেন, কিন্তু মোদী সরকারের কৃষি ও শ্রমনীতির প্রতিবাদে 11টি ইউনিয়ন আগামী 2রা সেপ্টেম্বর একই সঙ্গে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
নরেন্দ্র দাস দামোদর মোদীর প্রধানমন্ত্রিত্বের 1 বছরের মাথাতেই তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করল দেশের সবকটি শ্রমিক ইউনিয়ন। তারা আগামী 2রা সেপ্টেম্বর ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। কৃষি এবং শিল্পক্ষেত্রে মোদী সরকারের নতুন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ধর্মঘটের ডাক। সরকারের পক্ষে উদ্বেগের বিষয় হল ধর্মঘট ডাকা মোট 11টি ইউনিয়নের মধ্যে রয়েছে বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সভাও। ইউনিয়নগুলি বলছে নতুন জমি বিল আইনে পরিণত হলে কৃষকদের চরম দুর্গতি হবে। অন্যদিকে যেভাবে শ্রম আইন বদলের চেষ্টা করছে সরকার, তাতে 67% শিল্প সংস্থাই নতুন শ্রম আইনের আওতার বাইরে চলে যাবে। সেক্ষেত্রে ওইসব সংস্থা শ্রমিকদের পক্ষে দুর্দশার কারণ হতে পারে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় অবশ্য জানিয়েছেন, দাবিগুলি নিয়ে মন্ত্রী পর্যায়ের কমিটি ইতিমধ্যেই গড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রবল তাপদাহে ভারতে 500-এরও বেশি মানুষ মারা গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সামনে আরও ভয়াবহ অবস্থা মোকাবেলা করতে হতে পারে ভারতীয়দেরকে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে তাপদাহে নিহতদের অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার। এ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। গত কয়েক সপ্তাহের কোনো দিন এই তাপমাত্রা কোনো সময় 48 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। বহু মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগে। সোমালিয়া সীমান্তের কাছে প্রহরায় কর্তব্যরত কেনিয়ান পুলিশের একটি দলের উপর আল শাবাব জঙ্গিদের আক্রমণে এক পুলিশ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে উইমবিজ নামক একটি গ্রামে ওই হামলা ঘটে। গারিসা প্রদেশে পুলিশ প্রধান আব্দুর রশিদ আবদুল্লাহি বলেছেন, একজন কর্মকর্তা নিহত ও 2 জন আহত হয়েছেন। আল শাবাব দাবি করেছে ওই ঘটনায় 20 জন পুলিশ মারা গেছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টার জেসন রেজায়ানের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগের বিচার শুরু হয়েছে আজ মঙ্গলবার ইরানে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, মামলাটি ইরানের রেভলিউশনারি আদালতে চলছে, যেখানে সাধারণত দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ের মামলাই পরিচালিত হয়। রেজায়ানকে গত জুলাইতে ইরানে গ্রেফতার করা হয় এবং ইরানের কুখ্যাত এভিন কারাগারে কয়েক মাস কোনো অভিযোগ গঠন ছাড়া এবং কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ না দিয়েই রাখা হয়। তার ভাই আলী বলেন, নিরাপত্তার বিষয় আসলে কিছু নয়, তার বিরুদ্ধে করা অভিযোগের কোনো প্রমাণ নেই, তার বিচার হচ্ছে সকলকে অন্ধকারে রেখেই। ওয়াশিংটন পোস্ট এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকবার তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চীন বলেছে তারা বিতর্কিত সাগর অঞ্চল সহ দেশের সীমান্ত এলাকায় সেনা সামর্থ্য বাড়াবে, তবে তাদের কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো ঝগড়া হবে না। চীনের মন্ত্রিপরিষদ মঙ্গলবার নীতিমালা বিষয়ক প্রতিবেদনে জানিয়েছে, পিপুলস লিবারেশন আর্মি এখন থেকে আঞ্চলিক বিমান প্রতিরক্ষাকে প্রতিরক্ষা এবং আক্রমণ দুইভাবেই ব্যবহার করবে। সাগর রক্ষায় সেনাবাহিনী বিশেষ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দ্বীপপুঞ্জ গঠন প্রয়াসের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে বিতর্কের পর আজ চীনের মন্ত্রিপরিষদ এই নীতিমালা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার রাজনৈতিক আশ্রয় প্রার্থী 46 জন ভিয়েতনামী শরণার্থীর আবেদন নাকচ করে দিয়েছে সরকার। অস্ট্রেলিয়ান সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা মেজর জেনারেল অ্যান্ড্রিউ বাট্রেল আইনজীবীদেরকে জানিয়েছেন, 20 মার্চ তাদের একটি নিরাপত্তা দল ওই শরণার্থীদেরকে সাগর থেকে উদ্ধার করে। ব্যাট্রেল বলেন, মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নেওয়ার পর বলা হয় জাতিসংঘ নীতিমালার আওতায় তারা শরণার্থী হিসাবে যোগ্য নন, তাদেরকে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর জাহাজে ভিয়েতনামে ফেরত পাঠানো হচ্ছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
আপনার বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। চলতি সপ্তাহটি 25 মে থেকে 29 মে, এই সময়টি গুম হয়ে যাওয়ার ঘটনা বিষয়ে আন্তর্জাতিক সপ্তাহ হিসেবে পালিত হয়। এই উপলক্ষে আজকে আমরা কথা বলব বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানের খানের সঙ্গে। আদিলুর রহমান খান আপনারা অনেকেই জানেন, তিনি 2014 সালে যুক্তরাষ্ট্রের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেয়েছেন। আর এই মুহূর্তে আদিলুর রহমান খান তিনি সরাসরি টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আদিলুর রহমান খান, আপনি লাইনে আছেন? ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজকে যে আলোচ্য বিষয় আপনি তো শুনলেন, জাতিসংঘের সনদ অনুযায়ী যেমন উল্লেখ করা হয় যে কোনো ধরনের আভাস ইঙ্গিত ছাড়াই হঠাৎ করেই মানুষ গুম হয়ে যায়, অনেকে জীবিত অবস্থায় হয়তো ফিরে আসে কিন্তু তারা কোনো কথাবার্তা কিছুই বলে না, কি হয়েছিল, কোথায় গিয়েছিল, কারা এবং কেন তাকে নিয়ে যাওয়া হয়, কোনো কিছুই না। তো আজকাল বাংলাদেশের খবরাখবর আমরা যেমন দেখছি, এই ধরনের গুম হয়ে যাওয়ার ঘটনা বেড়ে চলেছে। তো আদিলুর রহমান খান, আপনি কি বিশ্লেষণ করবেন যে তার কারণটা কি?
যেটা বলছিলাম যে 2006-এর জাতিসংঘের যে কনভেনশন, সেই অনুযায়ী যখন রাষ্ট্রের বাহিনী কর্তৃক বা কোন গোয়েন্দা সংস্থা কর্তৃক বা রাষ্ট্রের সরাসরি সঙ্গে সম্পৃক্ত কোন যদি কোন প্রতিষ্ঠানের উদ্যোগে কাউকে আটক করা হয়, অপহরণ করা হয় বা আটকে রেখে তার খবর জানা থেকে বঞ্চিত করা হয় তার পরিবারকে এবং তার আইনজীবীদের এবং অন্য কাউকে, সেটাকে জাতিসংঘের এই গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী গুম বলা হয়, যেটা বাংলাদেশে আমরা দেখছি যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এই অবস্থা নিরসনের জন্য কিন্তু এই 2006-এর যে কনভেনশন সেটা গৃহীত হয়েছিল এবং সেই জন্যই আমরা প্রচারাভিযান চালাচ্ছি যেন রাষ্ট্র এই কনভেনশনকে গ্রহণ করে এবং কনভেনশন গ্রহণ করে যেই অন্যায়টা হচ্ছে এটা একটা আন্তর্জাতিক অপরাধ, সেই অপরাধের দমন করার জন্য যেন উদ্যোগী হয়।
তো সেটা সেই ক্ষেত্রে কোনো অগ্রগতি হচ্ছে কি?
আমরা চেষ্টা চালাচ্ছি যে রাষ্ট্র যেন এই কনভেনশনের সঙ্গে যুক্ত হয়ে কনভেনশনের আওতায় এসে এই গুম হওয়া মানুষগুলোকে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি কেউ জড়িত থাকে বা গোয়েন্দা সংস্থার কেউ জড়িত থাকে তাদের আইনের আওতায় যেন নিয়ে আসে এবং বিচারের ব্যবস্থা করে।
অনেক সময় দেখা যায় যে এইভাবে গুম হয়ে গেল কিন্তু তারপরে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়, তো তখন কিভাবে নির্ধারণ করবে কেউ যে রাষ্ট্র পর্যায়ে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো সেইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল কিনা, এবং এটা সাধারণ ফৌজদারি আইনবিধির অধীনে পড়ে না, সেটার সিদ্ধান্ত নিয়ে সেটা নির্ধারণ করবে কারা?
এই ব্যাপারটা কঠিন এবং আমরা দেখেছি সম্প্রতি নারায়ণগঞ্জের ঘটনায় যেখানে 7 জনকে গুম করা হয়েছিল এবং তাদের পরবর্তীতে লাশ পাওয়া গেছে, তো সেখানে অভিযুক্তদের খুঁজে বের করে তাদের বিচারের জন্য চেষ্টা চলছে। তো এরকম ঘটনা দেশে আরো অনেক অনেক আছে, তো সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র সত্যি উদ্যোগী হয় এবং সেখানে যদি রাষ্ট্রের দায়বদ্ধতার জায়গা থেকে রাষ্ট্র জনগণকে রক্ষা করার জন্য দায়বদ্ধ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যারা অপরাধী তাদের বিচার আজকে না হোক কালকে একদিন তো হবেই।
হ্যাঁ, তা তো অবশ্যই। আরেকটি প্রশ্ন যে সাধারণ পর্যায়ে শিশু কিশোর নারী পুরুষকে অপহরণ করে পাচার করার ঘটনা বা খুন করা ফৌজদারি বিধি অনুযায়ী অপহরণের বা খুনের আওতায় পড়ে এবং ফৌজদারি আইনের অধীনেই তার বিচার করা যায়। আমরা দেখি যে সামাজিক নিরাপত্তার অভাব দেখা দিলে এইসব ঘটনা বেড়ে চলে, তো এই যে ফৌজদারি বিধান এবং জাতিসংঘের আন্তর্জাতিক গুম হয়ে যাওয়ার স্বীকৃতির মধ্যে পার্থক্যটা কি? অনেকের কাছে সেটা কিন্তু খুব স্পষ্ট নয়, এ বিষয়ে কিছু বলবেন?
সাধারণ অপরাধ হিসেবে তো আমাদের দেশে অপহরণ করে মুক্তিপণ চাওয়া বা অপহরণ করে নিয়ে যে পাচার করে দেওয়া, এই পাচারকারী চক্র ইত্যাদির ব্যাপার তো আছে, এবং অনেক ক্ষেত্রেই যেটা আপনি বললেন যে সামাজিক নিরাপত্তার অভাব, আর্থ সামাজিক ক্ষেত্রে যখন নিরাপত্তা বোধ থাকে না, মানুষ কাজের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক দেশ থেকে আরেক জায়গায় যায়, এবং সেখানে স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র বা অনেক শক্তিশালী মহলও এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে এই মানুষ পাচারের এই অপরাধের সঙ্গে। সেই ক্ষেত্রে এটা একটা অপরাধ, এবং সেই অপরাধের বিরুদ্ধে বাংলাদেশে কিন্তু যথেষ্ট পরিমাণ আইন আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে সুষ্ঠু প্রয়োগ। আইনের সুষ্ঠু প্রয়োগের অভাবে মানুষ কিন্তু আপনি দেখছেন যে সমুদ্রে নৌকায় ভাসছে এবং তাদের কোনো নিরাপত্তা নাই, এবং বাংলাদেশের মানুষ যে এইভাবে সমুদ্রে ভাসবে এটা আমাদের কাছে অকল্পনীয় এবং এই পরিস্থিতি আজকে বিরাজ করছে।
আদিলুর রহমান খান, আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আপা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আর আগামীকাল বুধবার এই হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ, এবং সেই সঙ্গে যারা নৌকায় ভাসছে, সাগরে ভাসছে, নদীতে ভাসছে, সেই সব অসহায় নারী পুরুষদের কেন্দ্র করে আমাদের আগামীকালের শ্রোতাদের সঙ্গে, শ্রোতাদের প্রশ্ন নিয়ে আমাদের প্যানেলের অতিথিদের সঙ্গে আলোচনার অনুষ্ঠান যোগ দেবেন আশা করি। আর এখন শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক আয়োজন, ইংরেজি শেখার অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস।
স্বাগতম, সুস্বাগতম আমাদের ইংরেজি শেখার এই নতুন ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ,
আর আমি শতরূপা বড়ুয়া।
ইংরেজি ভাষায় ইডিয়াম অর্থাৎ বাগধারা বাগবিধি শেখার এই অনুষ্ঠানে আজ আমরা নতুন একটা মজার ইডিয়াম শিখব।
কোন ইডিয়াম
সেটা না হয় একটু পরেই বলছি, কিন্তু মনে আছে তো গত সপ্তাহে আমরা কি শিখেছিলাম?
হ্যাঁ, গত সপ্তাহে আমরা শিখেছিলাম ওপেন বুক এই ইডিয়ামটি।
তাহলে এসো না শতরূপা, ওই ওপেন বুক বাগধারাটি দিয়ে গত সপ্তাহে তুমি যেসব সেন্টেন্স তৈরি করেছিলে সেগুলো না হয় আরেকবার শোনা যাক।
If you meet my friend Lisa, you will easily understand her. She's an open book.
আর পরের বাক্যটি?
Politicians are usually not an open book. They're difficult to understand.
আর শেষের বাক্য?
He is such an open book that sometimes he gets into trouble.
বাহ, সবকটি বাক্যই তোমার মনে আছে দেখছি। এবার শোনা যাক আজকের idiom.
Ring a bell.
এটা শুনে তো মনে হচ্ছে ঘন্টা বাজানোর কথা বলা হচ্ছে।
হ্যাঁ, সাদামাটা অর্থে ঠিক তাই। Ring a bell মানে ঘন্টা বাজানো। এসো না শোনা যাক এই আলাপচারিতা।
Did you get my Facebook invite? I'm having a party next Saturday. Can you come? You know, my friend Jane Wagner is going to be there.
That name rings a bell. Was she at your last party too?
Yes, she was. And you two really seem to hit it off. You should come.
Cool. I will definitely be there.
এতে তো বোঝা যাচ্ছে যে একটা পার্টিতে একজন আরেকজনকে আমন্ত্রণ জানাচ্ছে, এবং জেন ওয়াগনার নামের আরও একজন ওই পার্টিতে যাবেন বলে বলা হচ্ছে, কিন্তু ওই রিং আ বেল এই এক্সপ্রেশনটা ঠিক বোঝা গেল না।
আচ্ছা, তাহলে শোনা যাক এক্সপ্লেনেশনটা।
If something rings a bell for you, it means you remember something. In our example, a name seemed familiar. In everyday life, bells are often used to remind us to do things. For example, school bells ring to let students know it is time for class.
এখানে তো মনে হচ্ছে কোনো কিছু মনে পড়ার কথা বলা হচ্ছে।
ঠিকই বলেছো শতরূপা, রিং আ বেল এর আক্ষরিক অর্থটা ঘন্টা বাজানো মনে হলেও আসলে এটা হচ্ছে
মনে করিয়ে দেওয়া।
এবার বুঝেছি জেন ওয়্যাগনারকে মনে পড়ার কথাই বলা হচ্ছে।
হ্যাঁ, তার নামটা বলার সঙ্গে সঙ্গে চেনা চেনা মনে হলো। আরেকটা মজার কথা কি জানো?
কি?
আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় কিন্তু সত্যি সত্যি ঘন্টা বাজানো হয় কোনো কিছু মনে করিয়ে দেওয়ার জন্য। যেমন ধরো ক্লাসের সময় ক্লাসের ঘন্টা কিংবা ঘড়ির অ্যালার্ম।
হ্যাঁ তাই তো। তবে এখানে তো মনে হয় এই রিং আ বেল ইডিয়মটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে।
ঠিকই বলেছো, তার মানে ব্যাপারটা তোমার কাছে এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার তাহলে রিং আ বেল ইডিয়মটা ব্যবহার করে কয়েকটি বাক্য তৈরি করো তো।
মাই ফ্রেন্ড মেনশন এলাইজাস নেম, আই থিংক দিস নেম রিংস আ বেল।
বাহ, জুৎসই বাক্য। আরেকটি বাক্য শোনা যাক।
ডু ইউ রিমেম্বার জন, ডাজ দ্যাট নেম রিং আ বেল।
বাহ, পরের বাক্য।
লুরাই ক্যাভার্ন রিংস আ বেল, I think I heard this name before.
Bah, rings a bell idiom ta jodio sadharonto byaktir sriti prosonge byabohar kora hoy kintu seta kono sthan ba onushtaner sriti prosongeo hote pare. Ekhane jemon porjotokder dekhar moto ekti guhar kotha bola hoyeche. Tobe ebar to othar shomoy hoye elo.
ওঠার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েবপেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
এই নতুন সংযোজন আপনাদের কেমন লাগলো জানাবেন। কিন্তু আজ তাহলে এ পর্যন্তই। ইংলিশ ইন মিনিটস এর এই সংকলন থেকে ওঠার আগে
আমি শতরূপা বড়ুয়া
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্টবক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্টবক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
আর এখন শ্রোতাদের সাথে মিতালি। হ্যাঁ আসান, চিঠির ঝাঁপি তো অনেক দেখছি, ফেসবুকেরও কিছু নিয়ে এসছো প্রিন্ট করে, তো এখন কে কোথা থেকে কি বলছেন আমরাও একটু শুনি।
নিশ্চয়ই, আমাদের প্রথমেই একজন শ্রোতা যশোরের ঝিকর গাছা থেকে টেলিফোনে অপেক্ষা করছেন।
আচ্ছা,
তার নাম হচ্ছে হুমায়ুন রেজা।
টেলিফোনে উনি আছেন?
তিনি টেলিফোনে আছেন, তার সাথে একটু কথা বলে নিতে চাই।
বেশ,
হুমায়ুন রেজা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
আপনি যশোরের ঝিকর গাছা থেকে বলছেন? আমাদের ভয়েস অফ আমেরিকার,
আমাদের গ্রামের নাম কৃষ্ণনগর।
আচ্ছা,
কৃষ্ণনগর গ্রাম থেকে।
কৃষ্ণনগর, আচ্ছা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত শুনতে চাই। আপনি আমাদের অনুষ্ঠান বর্তমানে শুনতে পান?
না, খুব মনে এখন খুব দুঃখ এবং আক্ষেপ যে আমি দীর্ঘদিন ধরে ভয়েস অফ আমেরিকার একজন নিয়মিত শ্রোতা ছিলাম।
হ্যাঁ,
প্রায় 20 বছর ধরে আমি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনতাম আর কি।
কিন্তু মিডিয়াম ওয়েভ 190 মিটারে শোনা যাচ্ছে ভাই, আপনি একটু চেষ্টা করে দেখবেন।
আমাদের এখান থেকে ভালো শোনা যায়, শ্রবণমান খুবই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক
আছে,
আমরা চেষ্টা করব যে এর যদি একটু শক্তিটা বাড়ানো যায়। আমরা ওই প্রকৌশল বিভাগে বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলবো। আসান?
হ্যাঁ নিশ্চয়ই। তো আপনি তো 15-20 বছর ধরে শুনছেন, আমাদের অনুষ্ঠানের কোন অংশগুলো আপনার ভালো লাগে?
ও তো মূলত তত্ত্বাবধায়ক খবর, দৈনন্দিন খবর, আন্তর্জাতিক এবং আমাদের দেশীয় খবর, এগুলো আমার খুব ভালো লাগে। এছাড়া বিভিন্ন ফিচারে যেরকম বিজ্ঞানের টুকিটাই খবর এবং অন্যান্য ফিচারদের যেগুলো প্রচার হয়, এগুলো আমার খুব ভালো লাগে আর কি।
আচ্ছা,
আমি এখন একে চাকরি করতাম সোনালী ব্যাংকে, এখন অবসরপ্রাপ্ত জীবন, তো এখন রেডিও আমার একমাত্র নিত্যদিনের একমাত্র সঙ্গী বলতে পারেন আর কি। রেডিও নিয়েই থাকি, বিভিন্ন বেতারের সঙ্গে আমি চিঠিপত্র লিখি এবং যোগাযোগ রাখি রেডিও নিত।
আপনার যে
খুব, আমার মনে খুব দুঃখ আর কি, আমি অনেক আমার মতো অনেক শ্রোতায় আর কি আপনাদের শর্টওয়েভটা চালু করার জন্য অনেক অনুরোধ করেছি ইতিপূর্বে।
দেখুন, এটা বাংলা বিভাগের সিদ্ধান্ত তো ছিল না, উপরে কর্মকর্তারা আছেন, তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরাও দুঃখিত। তো আমরা চেষ্টা করব আগামীতে যদি কিছু করা যায়।
আর একটু চেষ্টা করবেন যে এই সুবর্ণমানটা যদি একটু বাড়ায়
আর কি। হ্যাঁ অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে চিঠি আসান।
অনেক ধন্যবাদ হুমায়ুন রেজা। আপনার যে শ্রোতা জি বলুন।
জি আপনাদের ধন্যবাদ, আমি আমার সুযোগ দেওয়ার জন্য ভয় জনগণকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আমার প্রান্তীয় শ্রোতা মনোজদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আচ্ছা অনেক ধন্যবাদ, আবার কথা হবে ভবিষ্যতে। শ্রোতারা, কথা বলছিলাম যশোরের হুমায়ুন রেজার সাথে। এবারে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাই। এ কে এম মুস্তফা চৌমুহনি বাজার হাতিয়া নোয়াখালী থেকে চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠিয়েছেন সুজিত কুমার রায়, তিনি পাঠিয়েছেন হবিগঞ্জ বাংলাদেশ থেকে। আপনারা ক্যালেন্ডার চেয়েছেন, আশা করি আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে। এই ছিল চিঠিপত্রের জবাব।
আর এখন ঘড়ির দিকে তাকিয়ে বুঝতেই পাচ্ছেন সময় শেষ হয়ে এসেছে। সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সেলিম হোসেন।
ইরাকি সরকার বলেছে ইসলামিক স্টেটের দখলে থাকা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আনবার প্রদেশের রাজধানী রামাদি ইসলামিক স্টেট যোদ্ধারা দখলে নেওয়ার প্রায় দুসপ্তাহ পর মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়। এদিকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কয়েকদিনের মধ্যেই তারা রামাদি শহরের দখল পুনঃপ্রতিষ্ঠা করবেন। প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ওক্লাহোমায় অন্তত 6 জন নিহত হয়েছেন। ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। হিউস্টন শহরে সোম এবং মঙ্গলবার 25 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকায় বন্যায় বহু মানুষ আটকে পড়েছে। অসমের কোকরাঝাড় এবং ধুবড়ী লাগোয়া পশ্চিমবঙ্গের সীমান্তে নতুন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়তে থাকায় অসম এবং পশ্চিমবঙ্গ দু রাজ্যের পুলিশ প্রশাসনেরই চিন্তা বেড়েছে। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
অসমের কোকরাঝাড় ও ধুবড়ী লাগোয়া পশ্চিমবঙ্গ সীমান্তে নতুন জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফোর্স অব বেঙ্গলিজ NLFB-র জঙ্গি তৎপরতা ক্রমেই বাড়তে থাকায় চিন্তায় পড়েছে দু রাজ্যেরই পুলিশ প্রশাসন। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন প্রান্তে ক্যাডার নিয়োগ তোলা চেয়ে ব্যবসায়ীদের হুমকির মতো নানা ঘটনা ঘটাচ্ছে NLFB জঙ্গি গোষ্ঠী। এর আগে আলিপুরদুয়ারের 12 বিষয় ভুটানগামী একটি বাসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে শিরোনামে এসেছিল এই সংগঠন। এরপর কামাখ্যা স্টেশন আর কোকরাঝাড় শহরের বিভিন্ন প্রান্তে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস রেখে সংবাদ মাধ্যমে মেল পাঠিয়ে তার দায়িত্ব স্বীকার করেছিল বাঙালিদের এই জঙ্গি সংগঠন। তখন থেকে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্ক্যানারে রয়েছে এই সংগঠন। অসম পুলিশের গোয়েন্দারা জানাচ্ছেন কোচবিহারের তুফানগঞ্জ ও আলিপুরদুয়ারের এই সংগঠনের স্লিপার সেল রয়েছে। অসমের যেকোনো অপারেশনের পর জঙ্গিদের লজিস্টিক মদত দেওয়া এই সেলের কাজ। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মানব পাচারকারীদের দ্বারা পাচার হওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসী এবং শরণার্থী যাদেরকে সমুদ্রে ভাসমান ফেলে রাখা হয়েছে তাদের অবস্থান শনাক্ত করবার ব্যাপারে সহায়তা করতে তল্লাশি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যাংককে যুক্তরাষ্ট্র দূতাবাস ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে মালয়েশিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তল্লাশি বিমান রবিবার থেকে কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছে। তাপদাহে ভারতে 500-এরও বেশি মানুষ মারা গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সামনে আরও ভয়াবহ অবস্থা মোকাবেলা করতে হতে পারে ভারতীয়দেরকে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে তাপদাহে নিহতদের অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার। এ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সোমালিয়ার সীমান্তের কাছে প্রহরায় কর্তব্যরত কেনিয়ান পুলিশের একটি দলের উপর আল শাবাব জঙ্গিদের আক্রমণে এক পুলিশ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আল শাবাব দাবি করেছে ওই ঘটনায় 20 জন পুলিশ মারা গেছে, তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টার জেসন রেজায়ানের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগের বিচার শুরু হয়েছে আজ মঙ্গলবার ইরানে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়েছে মামলাটি ইরানের রেভলিউশনারি আদালতে চলছে, যেখানে সাধারণত দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ে মামলা পরিচালিত হয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, সঙ্গে প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.